বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 20 অক্টোবর, 4 কার্তিক এবং ফার্সি 28 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরানস্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনিদের ইন্তিফাদা গণ আন্দোলন শুরুর বিষয়ে ইসরায়েলের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের সরকারকে যদি আমরা সরাতে না পারি এদেশের অস্তিত্ব থাকবে না বিএনপির এমন বক্তব্য ও সমাবেশ নিয়ে সরকার পক্ষের মন্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত ইরান, বলেছেন রাইসি। ইসরায়েলকে এই অঞ্চলে ঘাঁটি নির্মাণের কোনো সুযোগ দেয়া হবে না বলে ইরানের হুঁশিয়ারি। পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বাংলাদেশ বর্তমানে অন্তত 7টি সংকটের সম্মুখীন বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। এবং ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক বলেছেন ধর্মান্তর এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে দেশে জনসংখ্যার ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ ইউরোপে চলমান যুদ্ধের বিরোধী এবং ওই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা সহ সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রোজেস ডুডারের সঙ্গে এক টেলিফোন আলাপে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তাও নাকচ করে রাইসি বলেন তার দেশ চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাষ্ট্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান। ইব্রাহিম রাইসি পোল্যান্ডের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা বলেন। তিনি বলেন দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার জন্য ওয়াশো ও তেহরান উভয়ের প্রচেষ্টা চালানো উচিত। ইরান আবার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলেছে কিয়েভের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা যেন সে সরবরাহ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বুধবার
ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডন গার্লিক ডমারিনসাঙ্গের সঙ্গে এক টেলিফোন আলাপে ইউক্রেনের প্রতি ওই চ্যালেঞ্জ ছড়ে দেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার সংক্রান্ত যে কোনো প্রমাণ তুলে ধরার জন্য আমরা কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছি। ইউক্রেন ও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলার চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাষ্ট্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান। দৃশ্যত ওই বিষয়ে কথা বলার জন্য বিশেষ করে তেহরানকে মস্কোর হাতে আর ড্রোন তুলে না দিতে অনুরোধ করার জন্য ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার ইরানের সমকক্ষকে টেলিফোন করেন। এ সময় আবদুল্লাহিয়ান আরও বলেন, আমরা যুদ্ধের যে কোনো পক্ষের কাছে যে কোনো ধরনের সমরাষ্ট্র তুলে দেওয়ার বিরোধিতা করে এসেছি। সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উস্কে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 9 ব্রিটিশ নাগরিক ও 3 ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হল। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উস্কে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হল। এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গা সৃষ্টি এবং তা উস্কে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র স্থল ইউনিটের কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, এই অঞ্চলের কোনো দেশে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সামরিক বা গোয়েন্দা ঘাটে প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তিনি আজ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের আরাস এলাকায় চলমান বিশাল সামরিক মহড়ার অবকাশে একথা বলেন। পাকপুর আরও বলেছেন, চলমান মহড়াটি বিশ্বের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তির পরিচায়ক। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষাকে ইরানের সশস্ত্র বাহিনীর রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই অঞ্চলে ইরান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিশাল এক দুর্গে পরিণত হয়েছে। চলমান মহড়ায় বিপুল সংখ্যক ভারী সামরিক সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে জানিয়ে এই কমান্ডার বলেন, এসব সরঞ্জামের উপস্থিতি থেকে যে কোনো আগ্রাসী দেশের মোকাবেলায় ইরানের প্রস্তুতির বিষয়টি ফুটে উঠেছে। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করায় ইরানের IRGC এবং লেবাননের হিজবুল্লার প্রশংসা করেছে ফিলিস্তিনের হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইতিবাচক ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, যারাই ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানাবে তাদের সঙ্গে হামাসের সম্পর্ক থাকবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের উপস্থিতিতে গতকাল যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রতিরোধ সংগ্রামের পক্ষে নেওয়া অন্যান্য পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণতা পাবে বলে জানান খলিল আল হাইয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল গতকাল সিরিয়া সফর করেছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওই ই ফেংহে বলেছেন, দেশের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির 20তম ন্যাশনাল কংগ্রেসের অবকাশে গতকাল রাজধানীর বেইজিংয়ে এ ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী ওই ই ফেংহে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন মারাত্মক উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে এবং ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের নির্দেশনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীকে শক্তি অর্জন এবং যুদ্ধ বিজয়ের সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য সামরিক বাহিনীকে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পূর্বসূরি বরিস জনসনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার মাত্র 44 পর তাকেও বিদায় নিতে হল। এর মধ্য দিয়ে তিনি হলেন ব্রিটেনের ইতিহাসে ক্ষমতায় থাকা সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ক্ষমতাসীন কনজারভেটিভ দলের 1922 কমিটি ও এর চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডিকে 10 ডাউনিং স্ট্রিটে ডেকে নেন তিনি। তাদের সঙ্গে বৈঠকের পরই ডাউনিং স্ট্রিট থেকে বিবৃতি দেয়া হয়। এতে মিস লিজ ট্রাস বলেন, মারাত্মক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময়ে আমি ক্ষমতায় এসেছিলাম, কিভাবে বিল পরিশোধ করবেন তা নিয়ে পরিবারগুলো এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল উদ্বিগ্ন। এ পরিস্থিতির পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও যুক্ত করেন, আমরা বিদ্যুৎ বিলের বিষয়ে পরিষেবা দিয়েছি, যে ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছিলাম তা পূরণ করতে পারেনি বলে স্বীকার করেন তিনি। আপনার অনুষ্ঠান শুনছেন, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বর্তমানে অন্তত 7টি সংকটের সম্মুখীন বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ বর্তমানে অন্তত 7টি সংকটের সম্মুখীন বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। এই সংকটগুলো হচ্ছে ডলারের ঘাটতি, জ্বালানি মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, খাদ্যের দাম বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ, কোভিড-19 মহামারী এবং জলবায়ু পরিবর্তন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সিপিডি কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সামগ্রিকভাবে এই 7টি সংকট আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনীতির মন্থরতা এবং বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে থিঙ্ক ট্যাঙ্ক। সংবাদ সম্মেলনে বলা হয়, রেমিটেন্স ও রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয়ের ভারসাম্য অস্বস্তিকর অবস্থায় পৌঁছে গেছে। চলতি অর্থবছরের প্রথম দুমাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে 4.6 বিলিয়ন, এক বছর আগেও যা ছিল 4.3 বিলিয়ন ডলার। সিপিডির দৃষ্টিতে বর্তমানে বৈশ্বিক সংকটের প্রভাবে আভ্যন্তরীণ দুর্বলতার কারণে আমাদের দেশের জন্য সেটা বেশি প্রকট হচ্ছে। বিশ্বের 45টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আভ্যন্তরীণ খাদ্যের মজুদ বাড়াতে হবে, ব্যয় সাশ্রয়ী উৎপাদনশীল পদক্ষেপে জোর দিতে হবে। এর মানে উৎপাদন ও কর্মসংস্থান বাধাগ্রস্ত না করে ব্যয় সাশ্রয়ী হতে হবে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব পর্যায়ে বেতন বাড়াতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতির যে তথ্য প্রকাশ করা হচ্ছে সেখানে প্রকৃত তথ্যের প্রতিফলন হচ্ছে না। রেডিও তেহরান, ঢাকা।
ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো রিপোর্টটি শুনলেন। আওয়ামী লীগ সরকারের দেশ শাসনের কোনো অধিকার নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেছেন, অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, ভালোই ভালোই সরে পড়ুন, নইলে দেশের জনগণ জানে কিভাবে সরাতে হয়। বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক বলেছেন, ধর্মান্তর এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে দেশে জনসংখ্যার ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, ধর্মান্তর এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে দেশে জনসংখ্যার ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, জনসংখ্যা নীতিকে সার্বজনীনভাবে বিবেচনা করা উচিত এবং এমন একটি জনসংখ্যা নীতি তৈরি করা উচিত যা সকলের জন্য প্রযোজ্য। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আরএসএস নেতা দত্তাত্রেয় হোসা বলে ধর্মান্তর বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, ঘরোয়াপাশি ভালো ফল দিয়েছে। ঘরোয়াপাশি হল সংঘ পরিবারের একটি প্রচেষ্টা, যারা ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তাদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনা। জনসংখ্যার ভারসাম্যহীনতা প্রসঙ্গে ভারতের সাবেক মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর শাহাবুদ্দিন ইয়াকুব কুরেশি বা এসওয়াই কুরেশি আজ বৃহস্পতিবার বলেছেন, আগে সংঘের লোকেরা বলতো যে জনসংখ্যার ভারসাম্যহীনতার কারণ মুসলমানরা বেশি সন্তান জন্ম দেয়, তবে আমি খুশি যে গত 1.5 থেকে 2 মাসে এখন এসব কথা শোনা যাচ্ছে না, বরং তারা বলছে ধর্মান্তর ও অনুপ্রবেশের কারণে জনসংখ্যার ভারসাম্যহীনতা ঘটছে। এ প্রসঙ্গে ডক্টর শাহাবুদ্দিন ইয়াকুব কুরেশি আরো বলেন, তিনি বলেন 53% মুসলিম পরিবার পরিকল্পনা করেন না, এমনকি 42% হিন্দুও পরিবার পরিকল্পনা করেন না। এজন্য যদি মুসলিম দোষী হয় তাহলে দ্বিতীয় নম্বরে একজন হিন্দুও দোষী, কিন্তু এটাকে দেশপ্রেমের চোখে দেখা উচিত নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া 4টি অঞ্চলে সামরিক শাসন জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দোনস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া, এই 4টি অঞ্চল সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। গতকাল রুশ প্রেসিডেন্ট একটি ডিক্রিতে সইয়ের মাধ্যমে ওই 4 অঞ্চলে সামরিক শাসন জারি করেন। এর মাধ্যমে মূলত ওই 4টি অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্বের আইনগত ভিত্তি দেয়া হল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কিছুদিন ধরে ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে নতুন পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবুর অধীনে এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
কিছুদিন ধরে ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের ভূমিতে নতুন পরিস্থিতি বিরাজ করছে। নাবলুসের 10 দিনের অবরোধ এবং পশ্চিম তীরের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে জেরুজালেমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের কথা উল্লেখ করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবুর দিনে এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসাবে আখ্যা দিয়েছেন। ইহুদিবাদী সূত্রগুলো যখন বলে আসছিল যে পশ্চিম তীরে একটি নতুন ইন্তিফাদা তৈরি হচ্ছে, তার আলোকে তেল আবিব শাসক গোষ্ঠী তা দমনের জন্য ওয়ে ব্রেকার নামে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে। কিন্তু ইসরায়েলের এই অভিযানের বাস্তবায়ন পেট্রোলে আগুন ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে, বরং ফিলিস্তিনিদের প্রতিরোধকামী আন্দোলন এতে আরও তীব্র আকার ধারণ করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে আসছে, কিন্তু ইহুদিবাদী শাসক গোষ্ঠী জাতিসংঘের প্রস্তাব তো আমলে নিচ্ছেই না, বরং ফিলিস্তিনিদের ভূমি দখলে নিয়ে সেখানে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি তেল আবিব সরকার ইউক্রেনের মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আগত নতুন ইহুদিবাদী অভিবাসীদের থাকার জন্য এই ভূখণ্ডে তার সম্প্রসারণবাদী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে, কিংবা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা যাতে অন্যত্র অভিবাসনে বাধ্য হয় তার জন্য কঠোর দমননীতি চাপিয়ে দিয়েছে। বিশেষ শিরান নামে পরিচিত গ্রুপের সদস্য ওদি আল তামিমি 10 দিন আগে নাবলুসে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অভিযানে শহীদ হওয়ার পর এবং অবশেষে 10 দিন পর ইহুদিবাদী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আরেক ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসলামিক আন্দোলন সহ জাতীয় দলগুলোর আহ্বানে আজ বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে পশ্চিম তীরে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক থেকে এটা স্পষ্ট যে সম্প্রতি আলজেরিয়ায় সমস্ত ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সবার মধ্যে ঐক্যের বিষয়ে একটা সমঝোতা হয়েছে এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারকে যদি আমরা সরাতে না পারি এদেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, বরং সহযোগিতা করেছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা মানুষ খুন করে, গুম করে, যারা জনগণের সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঠায়, তাদের মানুষ চায় না। এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এদেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে একটি স্মরণিকার মোড়ক উন্মোচনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংক্ষিপ্ত বক্তব্যে চলমান আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে শক্তিতে পরিণত করে সোচ্চার হবার আহ্বান জানান।
আমরা সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আন্দোলনকে দমন করবার জন্য এই সরকার কিভাবে নেকেডলি উলঙ্গ ভাবে নেমে পড়েছে। এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণটা কি যে সমাবেশ যেন বড় না হয়।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বলেছেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপি সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না। ওবায়দুল কাদের প্রশ্ন করেন, চট্টগ্রামে বিএনপি সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল? পরিবহন ধর্মঘট তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন? আগামী শনিবারে খুলনায় সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের ব্যাপারে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে?
তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে আমাদের কি করার আছে? সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বিএনপি মহাসচিব বলছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ তো কোনো হস্তক্ষেপ করেনি।
111 নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, 111 এর আগে ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এবত অবস্থায় 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে শারীরিকভাবে সুস্থ থাকা কিংবা ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহর সাহায্য খুবই জরুরি। আর আল্লাহর সাহায্য লাভের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে নামাজ। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা মায়েদার 55 আয়াতে বলা হয়েছে,
তোমাদের প্রকৃত সাহায্যকারী বন্ধু হচ্ছেন কেবলমাত্র আল্লাহ, তার রাসুল এবং ইমানদার লোকেরা। ইমানদার লোক তারাই যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সামনে নম্রতা দেখায়।
নামাজ কেবল আল্লাহর করুণা লাভের মাধ্যমই নয়, পাপ থেকে মুক্তির মাধ্যমও এটি। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে এবং সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? জবাবে সাহাবীগণ বললেন, না, তার শরীরে এক বিন্দু ময়লাও থাকতে পারে না। রাসূল বললেন, নামাজও একটি চলমান ঝর্ণধারার মতো। যখনই কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তখন তার দুই নামাজের মধ্যবর্তী সময়ের সকল গোনাহ মাপ করে দেওয়া হয় এবং ওই নামাজের ওসিলায় সে গোনাহগুলোকে তার আমলনামা থেকে মুছে ফেলা হয়।
বন্ধুরা, আল্লাহ সাহায্য লাভ এবং পাপ থেকে মুক্তি পাবার জন্য তোমরা নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়ো। তবে নামাজ পড়তে হবে আন্তরিকতা ও একাগ্রতার সাথে, কেননা হাদিসে বলা হয়েছে, যে লোক সঠিকভাবে নামাজ আদায় করে না, কিয়ামতের দিন তার পরিণতি হবে হারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের মতো। তাই নামাজ পড়তে হবে সহি শুদ্ধভাবে। এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করছি।
একদিন এক ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করল। রাসূল তখন মসজিদেই বসেছিলেন। লোকটি নামাজ পড়া শেষ করে নবীজির কাছে এসে সালাম জানাল। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। লোকটি চলে গেল এবং আগের মতো নামাজ পড়ে রাসূলের কাছে এসে সালাম করল। সালামের জবাব দিয়ে নবীজি আবার বললেন, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি।
এভাবে 3 বার নামাজ পড়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় নামাজ পড়তে বলাই, লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে ভালোভাবে নামাজ পড়তে পারি না, আমাকে শিখিয়ে দিন। এবার রাসূলুল্লাহ বললেন, প্রথমে নামাজে দাঁড়িয়ে তাকবীর বলো, এরপর যতটুকু সম্ভব কোরআন পাঠ করো, তারপর রুকু করো এবং রুকুতে গিয়ে স্থির হও, এরপর সোজা হয়ে দাঁড়াও, তারপর সিজদা দাও এবং সিজদায় গিয়ে স্থির হয়ে দাঁড়াও, তারপর সোজা হয়ে বসো, এভাবে নামাজ শেষ করো।
বন্ধুরা, সঠিক নিয়মে নামাজ পড়ার উপর রাসূল যে গুরুত্ব দিয়েছেন সে সম্পর্কে হাদিসটি শুনলে, এবার আমরা নামাজ সম্পর্কে কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান শোনাব। গানটি গেয়েছে শিশু শিল্পী তাহজিব আজমি।
Thank you.
চমৎকার কথামালায় সাজানো গানটি শুনলে বন্ধুরা, এবার আমরা নামাজে একাগ্রতা সম্পর্কে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিস সালামের একটি ঐতিহাসিক ঘটনা শোনাব।
একবার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের সময় শত্রুপক্ষের একটি তীর এসে আমিরুল মোমেনিন হযরত আলীর পায়ে বিদ্ধ হল। ক্ষত স্থান দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু হল। তীরটি ছিল বিষাক্ত, তাই তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন। দূর থেকে সঙ্গী সাথীরা যখন আলীর কাছে ছুটে এলেন, তার পা থেকে তীরটি বের করার জন্য টান দিতেই তিনি যন্ত্রণায় শিউরে উঠলেন। সাহাবীরা পড়ে গেলেন মহাসমস্যায়, কারণ তীর বের করতে না পারলে রক্ত পড়া বন্ধ হবে না, ব্যথাও যাবে না। মহানবীও সেখানে উপস্থিত ছিলেন, তিনি সবকিছু দেখছিলেন। তিনি বুঝলেন এভাবে আলীর পা থেকে তীর বের করা যাবে না, তাই তিনি কয়েকজন সাহাবিকে ডাকলেন। একটু দূরে গিয়ে তাদেরকে আস্তে আস্তে বললেন, তোমরা এক কাজ করো, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটি বের করে নেবে। রাসুলের পরামর্শ সবাই মেনে নিয়ে যার যার কাজে চলে গেল।
কিছুক্ষণ পর নামাজের সময় হল, সবাই তৈরি হল নামাজের জন্য। হযরত আলীও বসে নেই, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনার সাথে সাথে তিনি নামাজের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। সকল ব্যথা ভুলে গিয়ে তিনি জামাতে গিয়ে হাজির হলেন। সবাই যখন নামাজে মশগুল, তখন কয়েকজন সাহাবি ধীর পায়ে এগিয়ে গেলেন আলীর দিকে। বেশ শক্তভাবেই তীরটা বিঁধেছে আলীর পায়ে, আস্তে টান দিলেও চলবে না, তাই তীরের মাথা ধরে সাহাবিগণ সজোরে টান মারলেন। বেরিয়ে এলো তীর, কিন্তু ফিনকি দিয়ে বের হতে লাগল তাজা রক্তের স্রোত। হযরত আলী তখনও নামাজ পড়ছেন, কোনো শব্দই করলেন না তিনি। নামাজের মধ্যে এত বড় ঘটনা ঘটল, অথচ তিনি কিছুই টের পেলেন না।
নামাজের প্রতি হযরত আলীর একাগ্রতা দেখে সাহাবিগণ বিস্মিত হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, এমন অদ্ভুত মানুষও কেউ হতে পারে? একটু আগেও যিনি তীরে হাত দিলেই ব্যথায় শিউরে উঠতেন, অথচ নামাজের সময় সেই একই ব্যক্তি ব্যথা বেদনার কথা একদম ভুলে গেলেন, এটা কিভাবে সম্ভব? সাহাবিগণ এমনি অনেক কথা ভাবতে ভাবতে নামাজ শেষ হল। নামাজ শেষে হযরত আলী তার পায়ের দিকে তাকিয়ে দেখলেন যে পায়ে তীর নেই, ক্ষত স্থান দিয়ে দরদর করে রক্ত পড়ছে। তিনি একটু অবাক হলেন। পাশে দাঁড়ানো সাহাবিদেরকে এ বিষয়ে জানতে চাইলেন তিনি। সাহাবিরা জানালেন, নামাজের সময় তাঁর পা থেকে তীরটি বের করে নেওয়া হয়েছে। হযরত আলী বুঝলেন সমস্ত ঘটনা, তাঁর মুখে স্মিত হাসির রেখা ফুটে উঠল।
বন্ধুরা, দেখলে তো নামাজের প্রতি হযরত আলীর আকর্ষণ কেমন ছিল? বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, নামাজের সময় তিনি যেন একেবারে অন্য জগতের মানুষ হয়ে যেতেন, ভুলে যেতেন সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা আর দুনিয়াদারির কথা। তোমরা হয়তো ভাবছ, হযরত আলীর মতো একনিষ্ঠভাবে নামাজ পড়া কি কারো পক্ষে সম্ভব? তোমাদের এই জিজ্ঞাসা যথার্থ হলেও কয়েকটি পন্থা অবলম্বন করলে নামাজে একাগ্রতা আনা যেতে পারে।
নামাজ পড়ার সময় প্রতিটি সূরা এবং তাসবিহ তাহলিলের অর্থ কি তা মনে মনে চিন্তা করবে। নামাজে দাঁড়ানোর সময় মনে করবে যে তুমি এমন এক সত্তার সামনে দাঁড়িয়ে আছো যিনি তোমাকে দেখছেন। এছাড়া প্রতিটি নামাজের সময় চিন্তা করবে যে এটাও তোমার শেষ নামাজ। আশা করা যায় এভাবে নামাজ পড়লে নামাজের সময় তোমাদের মন এদিক ওদিক ছুটোছুটি করবে না, আর মহান আল্লাহ এতে খুশি হয়ে সবাইকে পুরস্কৃত করবেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কেন ফরজ হলো সে সম্পর্কে একটি
ঐতিহাসিক ঘটনা শোনাব।
ইসলাম ধর্মকে দুর্বল হিসেবে তুলে ধরার জন্য ইহুদি পণ্ডিতরা একবার এক ফন্দি আঁটল। ফন্দি অনুযায়ী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানের দিক থেকে দুর্বল হিসেবে তুলে ধরার জন্য ইহুদি পণ্ডিতরা তাঁকে কিছু জটিল প্রশ্ন করার সিদ্ধান্ত নিল। আল্লাহর সর্বশেষ রাসুল এসব জটিল প্রশ্নের উত্তর দিতে পারবেন না এবং এর ফলে তাঁর ও ইসলাম ধর্মের দুর্বলতা মানুষের কাছে তুলে ধরা সম্ভব হবে বলে ইহুদি পণ্ডিতরা ভেবেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে মসজিদে প্রকাশ্য জনসভায় বিশ্বনবী ইহুদি পণ্ডিতদের জটিল সব প্রশ্নের জবাব দিতে লাগলেন এবং তারা সবাই উত্তর পেয়ে বিস্মিত হল। সবশেষে ইহুদি পণ্ডিতদের নেতা তার দৃষ্টিতে সবচেয়ে কঠিন প্রশ্নটি করে রাসুলকে জব্দ করতে চাইলেন।
ওই পণ্ডিত বললেন, হে মুহাম্মদ, বলুন তো দেখি, আল্লাহ কেন দিন ও রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করেছেন? কেন এর চেয়ে কম বা বেশি করা হল না?
এ প্রশ্ন শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই ঘাবড়ালেন না, বরং তিনি নির্দ্বিধায় বললেন, জোহরের নামাজের সময় আল্লাহর আরশের নিচে অবস্থিত সবকিছু আল্লাহর প্রশংসা করে ও তাঁর গুণ ও গানে মশগুল হয়, আর এজন্যই আল্লাহ এ সময় অর্থাৎ মধ্যাহ্নের পর আমার ও আমার উম্মতের জন্য নামাজ ফরজ করেছেন এবং এজন্যই মহান আল্লাহ বলেছেন, সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিমে হেলে পড়ার পর থেকে অন্ধকার নেমে আসার সময় পর্যন্ত নামাজ আদায় করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ ফরজ বা বাধ্যতামূলক হবার কারণ সম্পর্কে বললেন, আসরের সময় হল সেই সময় যখন হজরত আদম আলাইহিস সালাম তার জন্য নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খেয়েছিলেন, ফলে আল্লাহ তাঁকে বেহেশ থেকে বহিষ্কার করেন। আল্লাহ আদমের সন্তানদেরকে আসরের নামাজ পড়তে বলেছেন এবং আমার উম্মতের জন্য তা ফরজ করা হয়েছে। এই নামাজ মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজগুলোর মধ্যে অন্যতম।
এরপর আল্লাহর রাসূল মাগরিবের নামাজ ফরজ বা বাধ্যতামূলক করার কারণ সম্পর্কে বললেন, মহান আল্লাহ অনেক বছর পর হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন এবং তিনি তখন তিন রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ আমার উম্মতের জন্য মাগরিবের নামাজ বাধ্যতামূলক করেছেন কারণ এ সময় দোয়া কবুল হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা রাত নেমে আসার সময় ও সকালে আল্লাহর প্রশংসা করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ ফরজ হবার কারণ সম্পর্কে বললেন, কবরে ও কিয়ামতের দিনের ভয়াবহ অন্ধকারগুলো এশার নামাজের আলোয় কেটে গিয়ে উজ্জ্বল হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, এশার নামাজ আদায়ের জন্য অগ্রসর হওয়া এমন কোনো ব্যক্তি নেই যাকে আল্লাহ দোজক বা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন না। আর ফজরের নামাজের দর্শন হল সূর্য পূজারীরা সূর্য উদয়ের সময়ে এবাদত করত, তাই আল্লাহ কাফেরদের সিজদার আগেই ইবাদতে মশগুল হতে মুমিনদেরকে ফজরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের রহস্য বা দর্শন সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছ থেকে বক্তব্য শোনার পর ইহুদি পণ্ডিতরা লাজবাব হয়ে গেলেন, কারণ তাদের আর বলার কিছুই ছিল না, ফলে তারা অবনত মস্তকে মসজিদ ত্যাগ করল।
বন্ধুরা, তোমরা যত ব্যস্তই থাকো না কেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। এ আহ্বান রেখে আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি।
দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে, ফজর কাটে ঘুমের ঘরে জুয়ার কাজে কাজে, আসর কাটে খেলাই দুলাই মাগরি মাঝে মাঝে, ফজর কাটে
রংধনু আসর অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 20 অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত ইভিএম নয়, সব বুথে দরকার সিসি ক্যামেরা, প্রথম আলো। দেশে কিশোরদের শতকরা 63 ভাগ এবং কিশোরীদের শতকরা 69 ভাগ শারীরিকভাবে নিষ্ক্রিয়, কালের কণ্ঠ। মানবজমিন লিখেছে, সবাই বিদ্যুৎ পাবে তবে ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, বললেন প্রধানমন্ত্রী। সাইবার ক্রাইম মামলায় 1327, গ্রেপ্তার 1759, মানবজমিন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি জান্তা সরকার, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, প্রণোদনার জোয়ারেও শেয়ার বাজারে অনাস্থা। ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, আমাদের কি করার আছে, বললেন ওবায়দুল কাদের, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, সুপ্রিম কোর্টে ধাক্কা মানিকের, আপাতত ইডির হেফাজতে তৃণমূল বিধায়ক, সংবাদ প্রতিদিন। পরিকল্পনা ছিল অন্য, শেষ মুহূর্তে খাড়গের বাড়িতে গেলেন সোনিয়া। আজকাল আমি নই, টাটাদের তাড়িয়েছে সিপিএম, শিলিগুড়ির বিজয়া সম্মেলনীতে বিস্ফোরক মমতা, আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপি সমাবেশে সরকার বাধা দেয়নি, সহযোগিতা করছে, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা নিতান্তই ওনার একটা বিবৃতি ছাড়া আর কিছু না। কিন্তু সেই বিবৃতি কতটা সত্য আর কতটা মিথ্যা তা নিয়ে আলোচনা করার আসলেই সুযোগ রয়েছে। বিএনপি আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার চেষ্টা করছে এবং রাজপথে মিছিল করার চেষ্টা করছে। তো সেই ব্যাপারে আওয়ামী লীগ বাধা দেয়নি, বরং সহযোগিতা করেছে এই দাবিটা অনেকটা হাস্যকর দাবি হয়েছে। আমরা বাংলাদেশে যারা অবস্থান করি তারা দেখতে পেয়েছি বা জানি, খুব সাম্প্রতিক সময়ে বিএনপি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার চেষ্টা করেছে, সেখানে বাধা দেওয়া হয়েছে, হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হয়েছে, মুন্সিগঞ্জ হয়েছে, নারায়ণগঞ্জ হয়েছে, চট্টগ্রামে পথে পথে বাধা দেওয়া হয়েছে। এই যে আগামী 23 তারিখ খুলনায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি, সেই মহাসমাবেশ বানচাল করে দেওয়ার জন্য, যাতে সুষ্ঠুভাবে না হতে পারে, সেজন্য শ্রমিক সংগঠন দিয়ে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, যাতে লোকজন এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে না আসতে পারে। এগুলো কি সহযোগিতা? একে কি সহযোগিতা বলে নাকি বাধা দেওয়া বলে? আওয়ামী লীগ রাজপথে নামে তাহলে বিএনপি পালানোর পথ পাবে না, এরকম নানান বক্তব্য দিয়েছে। এর কোনোটাই আসলে ইতিবাচক না, কোনোটাই সহযোগিতা করার ফলে তিনি যে দাবি করেছেন সেটা সঠিক নয় বলেই বলা যায়।
দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষাৎ, এই খবরের বিশেষ গুরুত্বটা কোথায়?
সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের ইসলামী সংগঠন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং সম্ভবত জিহাদ আন্দোলনের দুই একজন নেতা সফরে গেছেন, এবং এই সফরের প্রধান গুরুত্ব যে জায়গায় সেটি হচ্ছে এই যে 2011 সালে যখন সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা শুরু করে, তখন একটা গোষ্ঠী একটা গ্রুপ এই কথা ছড়িয়ে দিয়েছিল যে এই আন্দোলন স্বৈরাচার বাশার আসাদের বিরুদ্ধে এবং বাশার আসাদকে উৎখাত করে মুসলিম ব্রাদারহুডে শাসন কায়েম করা হবে। তো এই জায়গায় হামাসের কোনো নেতা ভুল করে ফেলেছিলেন বলে আমরা জানতে পারি, বুঝতে পারি। তারা এই মুসলিম ব্রাদারহুডের শাসন আন্দোলন একে একটি পুঁজি হিসেবে গণ্য করেছিলেন। বাশার আসাদের মতো একজন লোক যিনি সেকুলার, দেশে ইসলামী শাসন পরিচালনা করেন না, সেক্ষেত্রে মুসলিম ব্রাদারহুডের শাসন আসলেই তো ভালো। এই যে কথাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের শাসন আসবে, এই ছড়িয়ে দেওয়ার পেছনে তুরস্কের শাসক গোষ্ঠী, বর্তমান শাসক গোষ্ঠী বিরাট ভূমিকা রেখেছিলেন। অথচ সিরিয়া হচ্ছে হামাস হিজবুল্লাহ থেকে শুরু করে লেবানন এবং ফিলিস্তিনের সব সংগঠনের বিরাট পৃষ্ঠপোষক, এবং তারাই সমর্থন দিয়েছে, এবং ওই অঞ্চলে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় শক্তি হিসেবে সিরিয়া এবং তাদের কর্ণধার হিসেবে এই আসাদ পরিবারই যুগ যুগ ধরে কিন্তু সমর্থন দিয়ে আসছে। এই জায়গাটায় তারা ভুল করে ফেলেছিলেন বলে আমরা বুঝতে পারি। পরবর্তীতে আস্তে 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 সবার কাছেই পরিষ্কার হয়েছে, এখন তারা আবার সিরিয়ার সাথে সম্পর্কটা ঝালাই করার চেষ্টা করছে, উন্নত করার চেষ্টা করছে, স্বাভাবিক করার চেষ্টা করছে, তারই অংশ হিসেবে এই সফর হচ্ছে বলে আমি মনে করি।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আমিনই টাটাদের তাড়িয়েছে সিপিএম শিলিগুড়ির বিজয় সম্মিলনীতে বিস্ফোরক মমতা, আনন্দবাজার সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো প্রকল্প সরে যাওয়ার দায় তার নয়, তার জন্য দায়ী তৎকালীন বামফ্রন্ট সরকার। মমতার দাবি, তৎকালীন শাসক সিপিএম কৃষকদের থেকে জোর করে জমি ছিনিয়ে নিয়েছিল, ক্ষমতায় আসার পর তিনি সেই জমি ফিরিয়ে দিয়েছেন। তাঁর ওই মন্তব্যের জেরে তৈরি হয়েছে বিতর্ক। শিলিগুড়ির ওই মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিরোধীরা একযোগে মমতাকে মিথ্যেবাদী বলে তোপ দাগল। সুপ্রিম কোর্টে ধাক্কা মানিকের, আপাতত ইডির হেফাজতে তৃণমূল বিধায়ক, সংবাদ প্রতিদিনের এশিয়র নামের খবরে লেখা হয়েছে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু সেই মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আদালত জানিয়ে দিল তারা সিবিআই এর গ্রেপ্তারের বিরুদ্ধে রক্ষা কবচ দিয়েছিল, ইডি সম্পূর্ণ ভিন্ন একটি তদন্ত করছে, এই গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো রক্ষা কবচ ছিল না, তাই গ্রেপ্তারি অবৈধ নয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো